বিবিসি বাংলার এ সপ্তাহে সাক্ষাৎকার পরিবেশন করছি আমি অর্চি অতন্দ্রিলা। আমাদের আজকের অতিথি জনপ্রিয় চলচ্চিত্র শিল্পী, নির্দেশক ও সংসদ সদস্য কবরী সারোয়ার। আমাদের অনুষ্ঠানে যোগ দেবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। মিস কবরী, আপনি বাংলাদেশে চলচ্চিত্র শিল্পী হিসেবে সবার কাছে জনপ্রিয়। শুরু থেকে আপনার অভিনয়ের ইচ্ছে ছিল?
অর্চি, আমি তোমাকে এটাই বলতে পারি যে আমার কখনো ইচ্ছে ছিল না অভিনয় করার। একেবারেই ছোটোবেলাতে যখন আমি ক্লাস 6 থেকে 7 উঠেছিলাম তখনই আমি সুতরাং ছায়াছবি এটা থেকে আমি চলচ্চিত্রে আসি, এবং সুভাষ দত্ত যখন প্রধান অভিনেত্রী নির্বাচন করার জন্য আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছিলেন, সেই সময় আমাদের পরিবারের সাথে সত্য সাহা, যিনি সঙ্গীত পরিচালক ছিলেন সুতরাং ছায়াছবিতে, তিনি সুভাষ দত্তের খুব কাছের লোক ছিলেন। আসলে তারা একটা পরিকল্পনা করেছিলেন যে সুতরাং নামে একটা চলচ্চিত্র বানাবেন। আগে অনেক কিছু ঠিক করা ছিল, কিন্তু শুধু চলচ্চিত্রে যে প্রধান অভিনেত্রী হবেন তাকে নির্বাচন করার জন্য তারা একজন কিশোরী অভিনেত্রী খুঁজছিলেন। কিছু টেস্ট নিলেন ওনারা, ঢাকা আসতে বললেন, আমার মা আমার ফ্রকের উপরে শাড়ি পরিয়ে দিলেন। আমি তখন এমনই ছোট, আমার একটা সামনের দাঁত একটা পোকা ধরেছিল, মাত্র দুধের দাঁত পড়েছিল, এ প্রথম আমার ঢাকা আসা, প্রথম আমার টুথপেস্ট ব্যবহার করা। তার আগে আমি কয়লা দিয়ে দাঁত মাজতাম। এগুলি আমার জীবনের একটা উল্লেখযোগ্য ঘটনা। আমাদের পরিবারের মধ্যে আমরা ছোটোবেলা থেকে গান, তারপরে বাদন, এগুলি ছিল, কিন্তু কখনোই অভিনয় করব এই চিন্তাটা তো মাথায় আসার প্রশ্নই আসে না। তো ঢাকায় এসে আমার জন্য অনেক দিন রিহার্সাল করতে হয়েছে। আমাকে বলছিল কি, তোমার কথাই না চানকাই একটা টোন আছে। তখন আমার নাকে নাকে একটু নাকি আওয়াজ হতো, আমি বুঝতেই পারতাম না, এত লজ্জা পেতাম, ভালো করে কথাও বলতে পারতাম না, চোখ তুলে তাকানোর সাহস হতো না। তো এগুলি সব দত্তদা আমাকে শিখিয়েছেন, এইভাবে আমি সুতরাং আসতে পেরেছি।
তো আপনার অনুপ্রেরণার পেছনে সুভাষ দত্তই ছিলেন?
সুভাষ দত্ত আর ছিল আমার বাবা। আমার বাবা অনেক সাহস দিয়েছেন, আমি এত কান্নাকাটি করতাম, বাবা অনেক সাহস দিয়েছেন, কিন্তু মা একদমই পছন্দ করতেন না এরকমই।
কীভাবে দেখতেন তিনি?
না, আমার মা বলতেন কি, পড়াশোনা করবে বাচ্চা, তারপরে দাঁড়াবে, তারপর সে পছন্দ করবে কোন লাইনে যাবে। আমার বাবা কেন সুযোগ দিল না? আমার মা বলতেন কি, আমার দুধের বাচ্চাকে তুমি নিয়ে যাচ্ছ, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, এরকমও কথা বলছিলেন মা।
বাংলাদেশের ইতিহাসে কবরী রাজ্জাককে সবচেয়ে জনপ্রিয় জুটি হিসেবে দেখা হয়। মানুষ এমনকি আপনাদের বাস্তব জুটি হিসেবে ভাবতেও পছন্দ করত, এটা আপনার কাছে কেমন লাগতো?
এটা আসলে আমার কাছে একটা দারুণ ব্যাপার মনে হতো, কারণ তখন যে বয়সে আমি তখন বেশ অনেকগুলি ছবিতে কাজ করেছি, প্রচুর জনপ্রিয়তা পেয়েছি, মানুষের মুখে মুখে তখন আসছে কথাগুলি। আসলে সুতরাংয়ের পরে আমাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। রাজ্জাকের সাথে যখন আমি অভিনয় করি তখনই আমার মনে হচ্ছিল যে বোধহয় এটা একটা পরিপূর্ণ বয়স, যদিও আমি অনেক ছোটোবেলা আমার বিয়ে হয়ে গিয়েছিলো, তারপরেও কিন্তু যে রোমান্টিসিজমটা তো পাইনি, আমি তো প্রেম করতে পারি নাই। তবে রাজ্জাকের সাথে অভিনয় করার সময় সত্যি আমার একটা মানে রোমান্টিসিজম কিংবা একটা রোমাঞ্চকর একটা অ্যাক্টিং করার সময় মানে আমাদের, এখন আমি বুঝতে পারি যে ওই অভিনয়গুলি কেন সার্থক হলো, কেন মানুষের মনে দাগ কাটলো। যেমন সুচিত্রা উত্তমের মতন মানে কবরী রাজ্জাককে নিয়ে মানুষ কিন্তু এমনও বলতো যে ইস, ওরা যদি বাস্তব জীবনও জুটি হতো ভালো হতো। আসলে কিন্তু ভালো হতো না, প্রেমের খাতিরে কিন্তু একেবারে অন্যরকম একটা সিনারি থাকে সেটাতে। যেমন আমি মনে করি যে রাজ্জাকের সাথে অভিনয় করার সময় সত্যি প্রেমের দৃশ্যগুলি এত প্রাণবন্ত, তখন আমার মনে হতো অভিনয়ের মধ্যেই বুঝি আমি ভালোবাসছি, মানে একটা বন্ধু পাওয়া। রাজ্জাকের সাথে আমার খুবই একটা ভালো বন্ধুত্ব, মানে একটা পরিণত সব দিক দিয়ে তো মানসিকতা হয় নাই, যখন অভিনয় করি তখন একদম মন প্রাণ ঢেলেই যে বাস্তবতার ভালো লাগাটা অভিনয়ের মধ্যে কিন্তু প্রকাশিত হয়েছে। কখন চীনে হাত রাখবো কিংবা কখন ভালোবাসার জন্য নিজেকে দুজনকে জড়িয়ে ধরারও কোনো দৃশ্য যে থাকতো, এত আবেগময় হয়ে উঠতো ওগুলি, আমার মনে হয় সেজন্যই বোধ হয় আমরা অনেক বেশি সাকসেস।
আপনার সময়কার আরও দুজন বিশিষ্ট শিল্পী শাবানা ও সুচন্দা, তাদেরকে আপনি প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখতেন?
আসলে আমি যখন একেবারেই তুঙ্গে তখন ওনারা কিন্তু আমার ধারে কাছেও আসতে পারেনি। আমি কেন এই জন্যই বলি, মানে তাদের প্রতি আমি ডিউ রেসপেক্ট করে বলছি, কোনো ছোটো করে বলছি না, কারণ তখন শাবানা অনেকগুলি, আমি যেমন প্রথম চোটে নায়িকা হিসেবে আসি, শাবানা কিন্তু আসতে পারেননি, উনি তখন ছোটো ছোটো অভিনয় টভিনয় করতেন। আর শাবানা প্রথমে কিন্তু যে ব্রেকটা পেলো সেটা কিন্তু উর্দু ছবিতে, আমি কিন্তু বাংলা ছবির একচ্ছত্র রানী, এরকমই ছিল বিষয়টা। আর সুচন্দা কাগজের নৌকাতে দত্তদার ছবিতেই কিন্তু আসছিল, কিন্তু সেই ছবিটা সুতরাংয়ের মতন অত সারা জাগাতে পারেনি তখনই, যার জন্য মানে অবশ্যই প্রতিদ্বন্দ্বিত যে কোনোই হোক তাকে ধরেই নিই আমি, প্রতিদ্বন্দ্বী হিসেবে আমি ভাবতাম তাদের। তারপরে পরবর্তী পর্যায়ে তো ববিতা চলে আসলো, তখন আর কি ববিতা যখন আসে ববিতার সাথেই কিন্তু মূল প্রতিদ্বন্দ্বিতা আমার হয়েছিল। আর ববিতা বিশেষ করে শহুরে যে চরিত্রগুলি করত আর আমাকে ভার্সিটালিটির মধ্যে রাখতো, বলতো কি সব ধরনের চরিত্র কবরী করতে পারে।
মিস কবরী, আপনি চলচ্চিত্রে অভিনয়ে উপভোগ করেছেন কোন চরিত্রটি করতে গিয়ে?
অনেকগুলি ছবিতে তো কাজ করেছি, মনে করো যে এক একটা ছবির জন্য কিন্তু এক এক ধরনের এক একটা অনুভূতি তৈরি হয়। যেমন আমি সবচেয়ে বেশি ছবিতে কাজ করেছি খানাতাউর রহমানের ছবিতে সুজন সখী করেছি, ওটা তো একেবারে এখনও পর্যন্ত আলোচিত। কাজী জহিরের বোধবিদায় করেছি, আবদুলাল মামুনের সারেংবো করেছি। তারপরে তবে ঋত্বিক ঘটকের যে ছবিতে কাজ করেছি তিতাস একটি নদীর নাম, এই ছবিটা ইন্টারন্যাশনাল বাজারে বেশ আলোড়ন সৃষ্টি করেছে বোদ্ধা মহলে। মানে বাইরেও, দেশের বাইরেও যে আমাদের ছবি নিয়ে আলোচিত হয়েছে, সেটা বিশেষ করে যে ঋত্বিক ঘটকের তিতাস একটি নদীর নাম, যে ঋত্বিক ঘটকের কাজটা মানে অসম্ভব রকমের একটা ভালো লাগার বিষয়। কিন্তু তাই বলে আমাদের দেশের যে কাজগুলি খারাপ আমি তা বলবো না, ওইটা আবার একটা ভিন্ন ধরনের কাজ। তো ঋত্বিক ঘটকের সাথে কাজ করে সত্যি আমার একটা নতুন দিগন্ত খুলে গিয়েছে, এটা বলতে পারি।
আপনাকে অভিনয় শিল্পী হিসেবেই সবাই চেনে, সেখান থেকে রাজনীতিতে কিভাবে আসা হলো?
মুক্তিযুদ্ধের পরে আমি কিন্তু ভাবিনি যে ইলেকশন করব। পরবর্তী পর্যায়ে যখন আমাদের বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা দেশে আসলেন, তখন থেকে তার সাথে আমার একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠে। চিত্রালীতে কিন্তু আমি ওনার একটা ইন্টারভিউ করতে গিয়েছিলাম, তখন চিত্রালীর একটা হেডিংয়েই ছিল যে দুই মঞ্চে দুই নেত্রী, রাজনীতির মঞ্চে শেখ হাসিনা, আমাদের বাংলা চলচ্চিত্রের মঞ্চে কবরী, এরকম করে আসছিল। সেই থেকে ওনার সাথে আমার একটা সম্পর্ক গড়ে উঠেছিল। তারপরে অবশ্য অবভিয়াসলি আমি ভাবছিলাম যে আমি যদি একটা পদ পাই, কারণ আমি তো বিভিন্ন সেক্টরে কাজ করেছি, তাহলে নিশ্চয়ই আমি আরও ভালো করে কাজ করতে পারবো, মানে সমাজের জন্য, মানুষের জন্য, সুবিধা বঞ্চিত মানুষের জন্য। কিন্তু আনফর্চুনেটলি আমি অনেকদিন অপেক্ষা করার পরে অনেকবার নমিনেশন সাবমিট করেছি কিন্তু হয়নি। যখন আমি 2008 ভাবলাম যে আমি ক্যানাডা চলে যাব, আমি তো ইমিগ্রেশনের জন্য অ্যাপ্লাই করেছি, ওখানে ছবি বানাবো আমি আর রাজনীতি করবো না। লাস্টে ওনার থেকে আমি 2001 নমিনেশন চেয়েছিলাম, তখন আমি 21 টিভিতে ইন্টারভিউ করেছিলাম যে আমি আর রাজনীতি করবো না, নমিনেশনও চাবো না। ওনার প্রতি এক ধরনের আমার অভিমান কাজ করেছিল। যাই হোক, পরবর্তী পর্যন্ত 2008 আমি ঠিক করলাম যে আমি চলে যাব। তখন দেখি যে আমাকে অ্যাপ্রোচ করা হলো যে আপনি নারায়ণগঞ্জে 4 আসনের জন্য আমরা আপনাকে মনোনয়ন দিতে চাই, সুতরাং আপনি ওখানে ইলেকশন করেন। তখন আমি খুব ঘাবড়ে গেলাম, আমি ভাবছি কি সিলেকশনে আসাই বোধহয় বেটার, ডাইরেক্ট ইলেকশন করবো? কারণ আমাদের এই উপমহাদেশে ইলেকশনের কিন্তু একটা নমুনা আছে, সেই নমুনাটা হচ্ছে ক্যাডার থাকতে হবে, টাকা থাকতে হবে। কিন্তু আমার তো কালো টাকা নাই, আমি তো কাজ করেছি কালচারাল অ্যাক্টিভিটিস হয়ে, আমি কোত্থেকে পাবো? যাই হোক, তখন আমি বললাম যে আমাদের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মহিত উনি আমাকে বললেন যে না না, তোমার কোনো অসুবিধা, আমরা সবাই তোমাকে সাহায্য করবো, তুমি আমার মনে হয় তুমি পারবা। আমি যে না আমি পারবো না, তখন ওনার থেকে এক সপ্তাহ সময় নিলাম। উনি এক সপ্তাহ জরিপ করে কেউ কে পেলেন না নারায়ণগঞ্জে, তখন স্বামী মুসমান পলাতক, অবশেষে আমি জিতলাম। আমার নারায়ণগঞ্জবাসীদের কাছে আমি এত কৃতজ্ঞ আমি বুঝাতে পারবো না, আমার সারা জীবনের ভালোবাসা বোধহয় আমি 2 মাসে ভালোবাসাটা এত প্রচণ্ড রকমের পেয়ে কিন্তু আমি পাশ করেছি।
রাজনীতিতে আসার পর থেকে নানান বাগবিতণ্ডা গণমাধ্যমগুলিতে প্রকাশিত হয়েছে, রাজনৈতিক এই প্রসঙ্গগুলো নিয়ে ব্যক্তি জীবনে আপনার মধ্যে কী ধরনের প্রতিক্রিয়া হয়?
পাশ করা মনে হচ্ছে আমার জন্য একটা অপরাধ হয়ে গেছে, আমি বোধহয় ফেল করলে সবাই খুশি হতো। এবং আমারও স্বপ্ন ছিল যে আমি বোধহয় একটা চেয়ার পেলে আমি ভালো কাজ করতে পারবো। কিন্তু অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে আমি বলতে চাই যে কষ্ট করে আমি নির্বাচনে জিতলাম, কিন্তু আমার কথা হলো সেখানে আমাকে পাঠিয়ে আমাকে নির্যাতনের শিকার হতে হয়েছে, প্রতিনিয়ত আমাকে হুমকি দেওয়া হচ্ছে, এবং সে সমস্ত জুট সেক্টর থেকে শুরু করে সমস্ত তুলকালাম করে খাচ্ছে। অথচ আমি একটা নিরীহ লোকের জন্য কথা বলতে পারি না, আমার প্রশাসন থেকে আমি ঠিক মতন সাহায্য পাই না, এবং এগুলো থেকে যে বাগবিতণ্ডা হচ্ছে, আমি মানুষের কাছে একেবারে একটা বদনামের একটা ভাগিদার। এতবার পেপারের মধ্যে সমস্ত ওখানে যে পেপারগুলি আছে 10টা পত্রিকা তারা কিনে ফেলেছে। আমার এলাকায় তো রাজনীতি বুঝেই না মানুষ, রাজনীতি কিন্তু সমাজসেবা, মানুষের কল্যাণের জন্য সেবা। সুতরাং বাগবিতণ্ডা হচ্ছে আমি অতিষ্ঠ, আমি একদম যন্ত্রণায় কাতর, রাজনীতির এসব ঘোর প্যাঁচ আমি বুঝতেও চাই না। আমি বুঝতে চাই সাদামাটা ভাষায় আমার দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। এই উপমহাদেশের রাজনীতিকে যদি কণ্ঠমুক্ত করতে হয় মানুষের মেধা আনতে হবে, মনন আনতে হবে, দেশকে ভালোবাসতে হবে, আমি তো এটাই বুঝি।
আপনার কি মনে হয় রাজনীতিতে আসার কারণে চলচ্চিত্র শিল্পী হিসেবে আপনার ভাবমূর্তি কিছুটা ক্ষুণ্ণ হয়েছে?
না, কিছু কিছু লোক আমাকে বলেন না, যারা সত্যিকারের মানুষ, বুঝদার মানুষ, তারা তো বলেন না, তারা বলে আপনি অনেক সাহসের সাথে মোকাবেলা করছেন। ভালো মন্দ মিলিয়েই তো মানুষের জীবন। তবে এটাই আমি বলবো যে বিগত সময়ের কাজগুলি দিয়ে আমাকে আপনারা বিশ্লেষণ করুন, আমি কি করেছি আপনি আমাকে দেখেন, আমাদের ডাকেন, বসেন, কথা বলেন। আমার নামে তো কোনো দুর্নীতির অভিযোগ নাই, আমি তো কিছুই করি নাই, তারপরও আমি আশাবাদী, আমি মানুষের জন্য কাজ করব। আমি এই আড়াই বছর আমি যখনই বলি যে আমি চলে আসতে চাই, সবাই মানুষ আমাকে যারা ভালোবাসে তারা আমাকে উৎসাহ দেয় না আপনি চলে আসবেন না। আমি যদি আগামীতে আমি নমিনেশনের জন্য প্রত্যাশা করি না, আমি একেবারেই প্রত্যাশা করি না, আমাকে দিলে দিবে না দিলে নাই, কিন্তু আমি সত্যি খুবই দুঃখিত, লজ্জিত যে আমার দেশের এরকম অবহেলিত মানুষগুলি, সুবিধা বঞ্চিত মানুষগুলি অনেক সুবিধা বঞ্চিত হচ্ছে, যারা টাকার উপরে আছে তারা আরও টাকা করছে, এগুলি আমাদের বন্ধ করতে হবে ধীরে ধীরে।
সবশেষে একটা ভিন্ন আঙ্গিকে প্রশ্ন করি, সেটা হচ্ছে মিষ্টি মেয়ে কবরী হিসেবে আপনি দর্শকের কাছে এখনও অনেক পছন্দের, এটা আপনার কাছে কেমন লাগে?
এখন আমাকে শুনতে হয় সে মিষ্টি মেয়েটি নাকি দশভুজা দুর্গা হয়ে গেছি বলে, এখন আমাকে বলে যে এক হাতে পিস্তল, এক হাতে বন্দুক, এক হাতে লাঠি, এক হাতে শান্তি, গুলি নিয়ে আপনি লড়াই করতেছেন। সুতরাং মিষ্টি মেয়ে বলে ওরা আমাকে ভালোবেসে বলে, যেমন বলে পাশের বাড়ির মেয়েটি কবরী আমাদের অতি পরিচিত, এখনও পর্যন্ত যেখানে যায় হসপিটালে যায়, রাজনীতির ক্ষেত্রে যায়, বিয়েতে যায়, দাওয়াতে যায়, সবাই আমাকে এত ভালোবাসে, মানে মিষ্টি মেয়ে মানে আমাকে ভালোবেসেই কথাটা বলে। আবার এমনও বলে যে আপনি না ঠিক আগের মতন আছেন, আমি কি আগের মতো কেউ থাকে? আমি বুঝি, তখন আমি বলি কি আপনি আমাকে অনেক ভালোবাসেন, সেজন্য আপনারা আমাকে এই কথাগুলি বলেন। সত্যি এই জিনিসটা শুনলো আবেগে আপ্লুত হই আর কি, খুবই ভালো লাগে, অবশ্যই ভালো লাগে।
অনেক ধন্যবাদ আমাদেরকে বিবিসিতে সময় দেওয়ার জন্য।
আমি বিবিসি বাংলার যারা শুনছেন তাদের আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আমি আমার অবর্তমানে আমি মরে যাওয়ার পরেও আপনাদের মধ্যে আমি বেঁচে থাকতে চাই, এটাই আমার প্রত্যাশা।